রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين
যারা কুফরি করেছিল সেসব লোককে দলে দলে জাহান্নাম অভিমুখে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন দোজকের দরজাসমূহ খোলা হবে এবং তার ব্যবস্থাপক তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে রসূলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সাবধান করে দিয়েছেন যে একদিন তোমাদেরকে এ দিনটির সম্মুখীন হতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আজাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য অবধারিত হয়ে গিয়েছে।
قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين
বলা হবে, জাহান্নামের দরজার মধ্যে প্রবেশ করো, তোমাদের কি চিরকাল এখানেই থাকতে হবে? অহংকারীদের জন্য এটা অত্যন্ত জঘন্য ঠিকানা।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আখিরাত এবং আখিরাতের বিষয় নিয়ে এত কথা বলার কি আছে? যদি আমাদের কখনো এই ধরনের ধারণা মনে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা সঠিকভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছি না। আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা কথা সম্পর্কে চিন্তা করি, যেখানে সাইয়্যিদা আয়েশা বলেন, যদি কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত হতো তোমরা মদ পান করো না, তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা কখনোই মদ পান করা বাদ দিব না। যদি কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত হতো তোমরা জিনা করো না, তাহলে লোকেরা বলতো আল্লাহর কসম আমরা জিনা করা বাদ দিব না। কিন্তু কুরআনের প্রথম আয়াত ছিল সুরাতুল মুফাসসাল বা মুফাসসাল সুরাগুলো, যেগুলো কুরআনের ছোট ছোট সুরা এবং যেখানে রয়েছে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, মাক্কি জীবনের প্রথম দিকে নাজিল হওয়া সুরাসমূহ। এবং এর ফলে লোকদের অন্তর আল্লাহর প্রতি অনুগত হয়ে পড়ে, তারপরই হালাল এবং হারামের আয়াতগুলো নাজিল করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি কুরআনের প্রথম আয়াতগুলো প্রথমেই যদি আমাদেরকে করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করত, যেমন এটা করা যাবে না, ওটা করা যাবে না, প্রথমেই বিধিনিষেধ, তাহলে লোকেরা সেটা অনুসরণ করতো না। আপনি যদি প্রথম দিনই মানুষকে বলতে শুরু করেন এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানুষ সেই আহ্বানে সাড়া দিবে না। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কুরআনের প্রথম আয়াতগুলো জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তাদের অন্তরগুলো, মানুষের অন্তরগুলো আল্লাহর প্রতি অনুগত হয়ে পড়ে এবং এরপরই এসেছে হালাল এবং হারামের বিধানসমূহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি যে মানুষের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করার জন্য আমাদেরকে বেশি বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বলতে হবে, আখিরাতের কথা বলতে হবে। এবং আখিরাতের স্মরণ মানুষের অন্তরকে আল্লাহর প্রতি অনুগত করে দেয়, সংযুক্ত করে দেয়। এবং বেশি বেশি আখিরাতের স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, এবং আমার মনে হয় যে আমরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব প্রদান করি না। কারণ হচ্ছে আমরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, আমরা দুনিয়াকেই বাস্তবতা বলে মনে করছি এবং এই দুনিয়ার প্রতি আমরা আসক্ত, এই দুনিয়াকে আমরা বাস্তব বলে মনে করছি, যেন এখানেই আমাদের থাকার কথা, চিরদিন যেন আমরা এখানেই থাকবো। অথচ আসলে এটা সত্য নয়, আমরা আসলে একটা ঘোরের মধ্যে বসবাস করছি এবং এই ঘোর খুব শীঘ্রই কেটে যাবে এবং তখন আমরা বাস্তবতা কী সেটা বুঝতে পারবো, বাস্তবতার সম্মুখীন হব। আর বাস্তবতা হচ্ছে মৃত্যুর পরের জীবন, পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এবং আমরা আখিরাত সম্পর্কে যথেষ্ট সতর্কবাণী পাই না, একে অপরকে আখিরাত সম্পর্কে যথেষ্ট সতর্ক করি না, কিংবা আখিরাত সম্পর্কে স্মরণ করিয়ে দেয় না। এবং আমরা যদি নিজেদেরকে এই সতর্কবাণীর চর্চা শুরু না করি, বারবার যদি নিজেরা এই বিষয়গুলো স্মরণ না করি, একসময় ধীরে ধীরে আমরা এগুলো ভুলে যাব এবং এই বিষয় থেকে সম্পূর্ণরূপে উদাসীন এবং গাফেল হয়ে পড়ব। আমরা মানুষেরা অনেকে অনেক কিছুর প্রতি আসক্ত। এই পৃথিবী, আমরা যাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমরা আসক্ত, আমাদের ভোগ্য সামগ্রীর প্রতি আমরা অনেক বেশি আসক্ত, আমাদের বাড়ি গাড়ি আমাদের এই পৃথিবী এই সমস্ত বিলাসিতার প্রতি আমরা অনেক বেশি আসক্ত। কিন্তু আখিরাতের সাথে, পরকালের জীবনের সাথে, যে জীবন সত্য জীবন, প্রকৃত জীবন, সেই জীবনের সাথে আমরা যথেষ্ট পরিমাণ কানেক্টেড বা সংযুক্ত নই। কাজেই আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে পারি, যদি ঠিক এই মুহূর্তে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত আমাদের কাছে চলে আসেন এবং ঠিক এই মুহূর্তেই যদি তিনি আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কি এখন মরতে প্রস্তুত কি না, যদিও আমরা জানি যে আল্লাহর আম্বিয়াদের ছাড়া অন্য কারো কাছ থেকে মৃত্যু ফেরেস্তা জান কবচ করার পূর্বে কোনো ধরনের অনুমতি নেন না, কিন্তু এরপরও যদি আমরা ধরে নেই, যদি আমাদেরকে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয় যখন আমাদেরকে মৃত্যুর ফেরেস্তা প্রশ্ন করছে যে আমরা কি ঠিক এই মুহূর্তেই মরতে প্রস্তুত কি না, কী হবে আমাদের উত্তর? আমরা কি প্রস্তুত? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত? আমরা কি ঠিক এই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাই, না এখনও আমরা এই দুনিয়ার প্রতি আসক্ত অবস্থায় আছি? এবং আমরা যদি সবসময় এই বিষয়গুলো নিয়ে না ভেবে শুধুমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আসক্ত হয়ে থাকি, তাহলে সেটা কখনোই উচিত হবে না। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে প্রচুর কথা বলতেন এবং সবসময় তিনি এই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতেন। আখিরাত নিয়ে তিনি এত বেশি কথা বলতেন, বিশেষ করে জাহান্নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বলতেন যে একজন মহিলা সাহাবিয়াত তিনি সূরা কাহাফ মুখস্থ করে ফেলেছিলেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার খুতবা শুনে শুনে। এবং সূরা কাহাফে আমরা জানি আখিরাত নিয়ে, মৃত্যু নিয়ে, জাহান্নাম নিয়ে, পরকালের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন ঘন জাহান্নামের বিষয়ে আমাদেরকে সতর্ক করতেন। কেন এত সতর্ক করতেন? তার একটা কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর এই মুসলিম উম্মার প্রতি সবচেয়ে বেশি যিনি দয়ালু, দয়া পরবশ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কখনোই চাননি যে তার উম্মত, তার জাতি কোনো একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হোক এবং এ কারণেই তিনি সবসময় আমাদেরকে সবচেয়ে বড় ক্ষতি, জাহান্নাম সম্পর্কে, আখিরাতের জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, জান্নাত সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবা শুরু করলেন এভাবে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আম্বিয়াদের প্রতি সালাম প্রেরণের পর তিনি বললেন, আন্দারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বারবার বলছিলেন এবং ক্রমেই তার গলার আওয়াজ বড় হচ্ছিল, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। এবং একজন সাহাবা বলেন যে যদি কেউ সেই সময়ে বাজারেও অবস্থান করত, তাহলেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি শুনতে পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে এত জোরে মানুষকে সতর্ক করে বলছিলেন যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি। এবং ওই সাহাবি আরও বলেন যে মসজিদে অবস্থানরত সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, তাদের মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, কারণ তাদের অন্তর ছিল কোমল এবং তাদের অন্তরে এই সতর্কবাণীর প্রভাব পড়েছিল। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অন্তর খুবই কঠিন, এমনকি আমরা এমন সময়েও হাসি তামাশায় লিপ্ত হতে পারি যখন কিনা আমাদের কান্না পাওয়ার কথা। বিভিন্ন সময়ে আমরা দেখি যে যখন লোকজন একত্রিত হয় জানাজার সালাতের জন্য, লাশ দাফন করছে, সেই সময়েও দেখা যায় একজন অপরজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে হাসি তামাশা করছে, অথচ মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সামনে উপস্থিত। অপরদিকে আমরা যদি দেখি সাহাবিদের মধ্যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা, তিনি যখন কোনো একটি দাফন কাজে অংশ নিতেন এবং যখন তিনি কবরের পাশে এসে বসতেন, তিনি এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে নিজের পায়ে উঠে তিনি দাঁড়াতে পারতেন না, এতটাই আক্রান্ত হতেন যে নিজের পায়ের উপর ভর করে উঠে দাঁড়াতে পারতেন না। এবং সাহাবারা তার কাছে এসে বলতেন যে আপনার কি হয়েছে, কেন আপনি এত ভেঙে পড়েছেন? এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আখিরাতের প্রথম ধাপ, প্রথম ঘাঁটি হচ্ছে কবর, এই ধাপটি যদি ভালো করে অতিক্রম করা যায় পরবর্তী ধাপগুলো পার হওয়া সহজ হয়ে আসবে, আর যদি এই ধাপটি কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও বেশি কঠিন হবে। এবং এই আখিরাত সম্পর্কে চিন্তা করা, ভাবনা করা এবং আখিরাতের সম্পর্কে বেশি বেশি স্মরণ করা এবং এর মাধ্যমে অন্তরের উপরে যে প্রভাব, সংবেদনশীলতা, এগুলো আমাদের মধ্যে অনেক বেশি অভাব। এবং আমার মনে হয় যে অন্তরের এই সংবেদনশীলতা, এই বিষয়টি আমাদের সবচেয়ে বেশি অভাব। আমরা আখিরাতের কথা শুনি কিন্তু আমাদের অন্তরে এর কোনো প্রভাব পড়ে না। আখিরাতের কথা আমরা শুনি কিন্তু আমাদের অন্তরে এর কোনো প্রভাব নেই, এবং এই অনুভূতিকে, সংবেদনশীলতাকে ফিরিয়ে আনার অন্যতম ভালো একটা উপায় হচ্ছে যে এই সত্যকে, এই হাকিকতকে সবচেয়ে বেশি নিজেদের মধ্যে স্মরণ করা, বারবার স্মরণ করা। কেননা আমরা আসলে একটা স্বপ্নের জগতে বসবাস করছি, আমাদের মনে হচ্ছে যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে এগুলো চিরদিন থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, এর কোনো কিছুই একদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام।
জমিন এবং এর উপরে যা কিছু রয়েছে সবকিছুই সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে শুধু একমাত্র আপনার মহিমাময় এবং মহানুভব পালনকর্তা রবের সত্তা ছাড়া, একমাত্র মহান রবের সত্তা ছাড়া সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। এবং সুবহানাল্লাহ, কুরআন এবং সুন্নায় আমরা দেখতে পাই যে আখিরাত সম্পর্কে, পরকালের জীবন সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটা অন্যান্য কোনো ধর্মে এত বেশি আলোচনা করা হয়নি। এবং ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে রয়েছে জাহান্নামের বিষয়, জাহান্নামের আয়তন, জাহান্নামের গভীরতা, জাহান্নামের দরজাসমূহ, এবং জাহান্নামের জ্বালানি কেমন হবে, জাহান্নাম চিরস্থায়ী, জাহান্নামীদের খাদ্য কী হবে, তাদের পোশাক এবং তাদের শাস্তি কী ধরনের হবে, এবং জাহান্নামের বিভিন্ন স্তরসমূহ, এবং জাহান্নামবাসীদের আফসোসের কারণ এবং তাদের পলায়ন করার চেষ্টা, এই সমস্ত বিষয়গুলো, এবং একই সাথে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব যে সেই সমস্ত কাজ সম্পর্কে, যেই কাজগুলো এবং যেই কারণগুলো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এবং আমি আবারও বলছি যে আখিরাতকে আমাদের আসলে যতটা গুরুত্ব দেওয়া উচিত আমরা কখনোই ততটা গুরুত্ব প্রদান করি না। এবং আমরা যদি একটা তুলনা করি বর্তমান বিশ্বের সঙ্গে, আধুনিক বিশ্ব এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী আমরা যদি লক্ষ্য করি, তুলনামূলক একটা চিত্র, তাহলে আমরা দেখতে পাবো যে তারা কত বেশি সতর্ক ছিলেন এই বিষয়ে, আখিরাতের বিষয়ে, এবং সব সময় তাদের অন্তরে আখিরাতের চিন্তাটি স্থায়ী হয়ে থাকতো, এবং তারা সব সময় একে অপরকে আখিরাত সম্পর্কে সতর্ক করতেন। এবং কুরআনের দিকে যদি আমরা দেখি তাহলে এটা খুব কমই পাবো, কুরআনের সম্পূর্ণ একটি পৃষ্ঠা আপনি পড়বেন অথচ সেখানে আখিরাতের কোনো বিষয়ে উল্লেখ নেই, এরকম পাওয়া যায় না। এবং আমাদের ভাবা উচিত কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বললেন, কেন প্রতিটি পৃষ্ঠায় আমরা দেখতে পাই কুরআনের যে কোনো একটি পৃষ্ঠায় সেখানে জান্নাত কিংবা জাহান্নামের বিষয় নেই, এই ধরনের বিষয় পাওয়া যায় না, পরকালের জীবনের কথা নেই এমন বিষয় পাওয়া যায় না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি আখিরাত সম্পর্কে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, কেন এত বেশি জান্নাত এবং জাহান্নামের কথা বললেন, এর থেকে আমরা বুঝতে পারি যে এই বিষয়টা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। এবং একই কথা বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই বারবার বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে এই সম্পর্কে, পরকালের জীবনের বাস্তবতা, হাকিকত সম্পর্কে বারবার সতর্ক করেছেন। এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মানুষ, এবং আমাদের অন্তরগুলো হচ্ছে এমন যা খুব সহজেই পরিবর্তনশীল, আমাদের অন্তর পরিবর্তনশীল, খুব সহজেই পরিবর্তিত হয়ে যায়। যেমন অন্তরের আরবি শব্দ হচ্ছে কালব, এবং কালব এসেছে তাকাল্লুব থেকে, যার অর্থ হচ্ছে ফুটন্ত পানি। একটি পাত্রে যখন ফুটন্ত পানি গরম করা হয়ে থাকে এবং পানি উপরে নিচে বারবার উঠানামা করে সবসময় পরিবর্তনশীল হয়, আমাদের অন্তরগুলো হচ্ছে ঠিক তেমনই, আমরা খুব সহজেই ভুলে যাই, বাস্তবতাকে ভুলে যাই। এবং এই পরিবর্তনশীল অন্তরের একটা সহজ উদাহরণ হচ্ছে আমরা যদি ছোটো বাচ্চাদের দিকে খেয়াল করি, দেখব যে এক মুহূর্তে ছোটো বাচ্চাটি সে হাসছে, আবার একটু পর পরের মুহূর্তে সে কান্নাকাটি করছে। অতি সহজে আমাদের এই অন্তরগুলো পরিবর্তন হয়, এবং এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুয়ায় সবসময় বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিনুক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল অবিচল রাখো। এবং এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ঘন ঘন নিয়মিত পড়তেন, এবং এই কারণে আমাদেরও উচিত এই দোয়াটি সবসময় পড়া, এবং সবসময় আমাদের আখিরাতের কথা স্মরণ করা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার এবং আমাদের উদাহরণটা কীরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি মরুভূমিতে রাতের অন্ধকারে আগুনের পাশে দাঁড়িয়ে আছে, এবং এই ব্যক্তিটি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি উদাহরণের মাধ্যমে আমাদের কাছে বাস্তবতাকে বুঝিয়ে দিচ্ছেন, এবং তিনি বলছেন, আমরা জানি যে যখন কোনো অন্ধকার জায়গায় আলো জ্বালানো হয় স্বাভাবিকভাবেই সেগুলো পোকাদেরকে আকৃষ্ট করে, এবং যদি আমরা কোনো একটি ফাঁকা স্থানে রাতের বেলায় বাতি জ্বালাই দেখতে পাবো যে চারদিক থেকে পোকা এসে সেটাকে ঘিরে রাখে। এবং একইভাবে যদি কোনো একটি ময়দানে অন্ধকার রাতে আগুন জ্বালানো হয়, সেই পোকাগুলো সেই আগুনকে আলো ভেবে সেখানে এসে ঝাঁপ দেয় এবং আগুনে পুড়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরাও সেই আগুনকে আলো ভেবে সেখানে ঝাঁপ দিতে চাচ্ছ, কিন্তু আমি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে কিন্তু আমি তোমাদেরকে ধরে রাখতে চাইছি, কিন্তু এরপরও কিছু লোক আমার হাত ছাড়িয়ে নিয়ে নিজেদেরকে আগুনে ফেলে দিচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় সুরক্ষিত অবস্থায় রাখতে চেয়েছেন, তিনি কখনোই চান নাই যে মুসলিম উম্মা বা আমাদের কোনো ক্ষতি হোক। এরপরও কিছু লোক নিজেদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে, জাহান্নামে ছুড়ে দিচ্ছে, যদিও আমাদেরকে বারবার এই বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে। এবং এই আখিরাত নিয়ে, পরকাল নিয়ে আমরা যত বেশি কথা বলবো তত বেশি আমাদের কাছে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের বাস্তবতা পরিষ্কার হয়ে আসবে। জিব্রাইল আলাইহিসসালাম, তার কাছে এই দুই জীবনের পার্থক্য এবং বাস্তবতা এটা খুবই স্পষ্ট এবং পরিষ্কার ছিল। এবং জিব্রাইল আলাইহিসসালাম তিনি বিশ্বাস করতে পারেন নাই কিভাবে একজন মানুষ জান্নাতের বিনিময়ে জাহান্নামকে কিনে নেয়। জিব্রাইল আলাইহিসসালাম বলেন যে আমি বুঝতে পারি না কিভাবে একজন মানুষ ঘুমাতে পারে যখন সে জানে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। এবং তিনি বলেন আমি এটাও বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে ঘুমাতে পারে যখন সে জানে যে জান্নাতের মতো নিয়ামত তার জন্য অপেক্ষা করছে। সত্যিকার অর্থে আমি যদি চিন্তা করি যে একদিন আমাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, হয়তো জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা স্থানে চিরদিনের জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে, এরপরও কিভাবে আমরা উদাসীন বা গাফেল থাকতে পারি, কিভাবে আমরা এই ঘুমের স্বাদ আস্বাদন করতে পারি যখন আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম অপেক্ষা করছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ স্ত্রী বর্ণনা করেন যে এক রাতে ওমর ঘুম থেকে উঠে গেলেন এবং হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলেন এবং বাকি রাত আর বিছানায় কাটাতে পারলেন না, ঘুমাতে পারলেন না। এবং তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বললেন যে যখন আমার অন্তরে এই প্রভাবটি পড়ল, যখন আমার মনে পড়ল যে এমন একটা দিন আসবে যেদিন আমাকে হয়তো জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করতে বলা হবে, এই চিন্তা এবং এই ভাবনার কারণে তার অন্তরে এত বেশি প্রভাব পড়ল যে মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে পড়লেন এবং বাকি রাত আর ঘুমাতে পারলেন না। এবং আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পারব এই বিষয়টি শুধুমাত্র ওমর ইবনুল আব্দুল আজিজের জন্য নয়, বরঞ্চ আমাদের সবার জন্য সত্য। আমাদের সবাইকে একদিন বিচারের দিবসে দাঁড়াতে হবে এবং হয়তো জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করতে হবে। আমরা অনেক সময় মনে করে থাকি যে এটা হয়তো অনেক দূরের একটা ঘটনা বা একটা কাল্পনিক জগতের মতো আমাদের কাছে মনে হয়, কিন্তু সত্য হচ্ছে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমাদেরকে এই বিচারের সম্মুখীন হতে হবে এবং আমরা তখন নিজের চোখে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাবো। কাজেই আমাদের উচিত সেই দিনের জন্য বেশি করে প্রস্তুতি নেওয়া, কারণ এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এবং আমরা আখিরাতের কথা বেশি বেশি বলার মাধ্যমে মূলত আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কারণ আমাদের এই আত্মাকে সৃষ্টি করা হয়েছে চিরদিনের জন্য, অনন্তকালের জন্য। আমাদের এই আত্মাকে ক্ষণস্থায়ী একটি সময়ের জন্য সৃষ্টি করা হয়নি। একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের আত্মার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু যখন একবার এটাকে সৃষ্টি করা হয়ে গেছে এটা চিরদিন অনন্তকালের জন্য স্থায়ী। এবং এমন একটা সময় আসবে না যখন আমরা ধ্বংস হয়ে যাব বা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সেই অনন্ত জীবনের জন্য পরীক্ষা ক্ষেত্র হচ্ছে এই দুনিয়া, এরপর হয়তো জান্নাত অথবা জাহান্নাম ফলাফল হিসেবে আমাদেরকে প্রদান করা হবে। এবং অতীত যুগে সালাফদের মধ্যে যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছেন, এর বাস্তবতাকে যারা বুঝতে পেরেছেন, তারা এই দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। তারা সাফল্যের জন্য কষ্ট করেছেন এবং একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতা করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিষয়েই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত, আর এটাই হচ্ছে প্রতিযোগিতার মাঠ। আমরা অনেক সময় দুনিয়ার বিষয় নিয়ে, বৈষয়িক বিষয় নিয়ে প্রতিযোগিতা করি, কিন্তু আসলে এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে, ক্ষণস্থায়ী বিষয় নিয়ে আমাদের প্রতিযোগিতা করা উচিত নয়। আমাদের উচিত পরকালের সাফল্যের জন্য বেশি করে প্রতিযোগিতা করা। এবং পরকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত একটি ফয়সালা হচ্ছে সর্বশেষ স্টেশন হতে পারে অনেক মানুষের জন্য জাহান্নাম। এবং এই কারণে আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন। এবং আজকে আমরা জাহান্নামের বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। এবং একজন মানুষ হিসেবে আমরা জানি যে আমাদের জন্য সবচেয়ে কার্যকরী ফলপ্রসূ অনুপ্রেরণা হচ্ছে হয়তো পুরস্কারের আশা অথবা শাস্তির ভয়। এটা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে, ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য শাস্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এবং এটা আমাদের জন্য একটা পরীক্ষার প্রশ্ন আমরা জানি। এবং উত্তরও আমরা জানি। আমাদের কাছে কুরআন আছে, হাদিস রয়েছে, আমাদেরকে উত্তর প্রদান করতে হবে এবং এই বিষয়ের ফলাফল প্রদান করা হবে কিয়ামতের দিবসে। আর এই ফলাফল চূড়ান্ত ফলাফল, যার কোনো পরিবর্তন হবে না। এবারে জাহান্নামের প্রসঙ্গে আসি। আমরা জাহান্নাম নিয়ে, এটা হচ্ছে এমন একটা বিষয়, আমরা যতই কথা বলি না কেন, এর বাস্তব রূপ আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না, কখনোই আমরা এর বাস্তব ভয়াবহতা উপলব্ধি করতে পারবো না। এবং এটা শুধুমাত্র আমাদের কাছে এই বিষয়গুলো একটা পরিষ্কার করার প্রচেষ্টা মাত্র, একইভাবে এই কথাগুলো জান্নাতের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং কেন আমরা কখনো এর বাস্তবতাকে উপলব্ধি করতে পারবো না পরিপূর্ণভাবে, এর কারণ হচ্ছে যে এই দুনিয়ায় এমন কিছু নেই যার সাথে আমরা সেই জান্নাত কিংবা জাহান্নামের মিল খুঁজে দেখাতে পারি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র, এবং এটা বলা হয়েছে শুধুমাত্র এর ভয়াবহতা, তীব্রতা বোঝানোর জন্য। বাস্তবে জাহান্নামের আগুন এর থেকেও বেশি তীব্র হবে, বাস্তবতা অন্যরকম। এবং আমরা জানি যে এই দুনিয়াতে আসলে কোনো কিছুই শাস্তি কিংবা পুরস্কার প্রদানের জন্য যথেষ্ট নয়, এই দুনিয়াটা পুরস্কার প্রদানের জন্যও যথেষ্ট নয়, শাস্তি প্রদানের জন্যও যথেষ্ট নয়। যদি এই দুনিয়াটা পুরস্কার দেওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই দুনিয়াতেই পুরস্কার প্রদান করতেন। আবার যদি এই দুনিয়াটা শাস্তি প্রদানের জন্য যথেষ্ট হতো, কাফিরদেরকে এই দুনিয়াতেই শাস্তি প্রদান করতেন। কিন্তু এই দুনিয়াটা শাস্তি কিংবা পুরস্কার কোনো কিছুর জন্যই যোগ্য নয়, এ কারণে মুমিন কিংবা কাফির কেউই এই দুনিয়াতে পুরস্কার অথবা শাস্তি লাভ করে না। এবং মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের এই দুইটা বৈশিষ্ট্য অত্যন্ত বেশি প্রয়োজন। দুটি বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য এবং সামঞ্জস্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্য দুইটি হচ্ছে ভয় এবং আশা। আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, এবং একই সাথে ভয় করতে হবে এটা জেনে যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। এটা অনেকটা দুটো পাখির ডানার মতো, যার উভয়ের মধ্যে সামঞ্জস্য এবং ভারসাম্য থাকতে হয়। একটা যদি আরেকটা থেকে শক্তিশালী হয়ে যায়, তাহলে আর সেই পাখি ঠিকমতো সামনের দিকে অগ্রসর হতে পারে না। কাজেই আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি আশা করি, অতিরিক্ত প্রত্যাশা করি, তাহলে প্রত্যাশার পাল্লা ভারী হয়ে যাবে এবং আমরা অলস হয়ে বসে থাকব, এবং জান্নাতের জন্য আমরা কোনো কষ্ট করতে রাজি হব না। আমরা মনে করবো যে আল্লাহ তো ক্ষমাশীল, তিনি আমাদেরকে ক্ষমা করবেনই, অতএব মন যা চাই তাই করব। আবার যদি আমরা বিপরীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা আশা না করে শুধুমাত্র ভয় করি, তাহলে আমাদের মনে হবে যে আল্লাহ হয়তো আমাদেরকে কখনোই ক্ষমা করবেন না, যার ফলে আমরা চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ব এবং হাল ছেড়ে দেব, ভালো কাজ করা বাদ দিয়ে দিব। এই দুইটি হচ্ছে চরম অবস্থা, এবং কখনোই আমাদের এই দুই চরম অবস্থায় যাওয়া উচিত নয়। আমাদের উচিত একটা ভারসাম্যের মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং তার কাছ থেকে ভালো আশা করার মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্য সৃষ্টি করে জীবনযাপন করতে হবে। এই ভারসাম্যকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। এবং আমরা যদি একটা তুলনা করি, তাহলে দেখতে পাবো যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ঈশ্বরকে এমন একটা ভাবে উপস্থাপন করা হয়েছে যা পড়লে মনে হবে যে ঈশ্বর হচ্ছেন একজন খুবই রাগী এবং গম্ভীর প্রকৃতির, এবং মানুষের উচিত শুধুমাত্র তাকে বেশি বেশি ভয় করা। আবার যদি আমরা নিউ টেস্টামেন্ট পড়ি, তাহলে সেখানে দেখতে পাই ঈশ্বরের এমন একটি অবস্থাকে ফুটিয়ে তোলা হয়েছে যিনি খুবই দয়ালু এবং ক্ষমাশীল, এবং দুটি বর্ণনাতেই ভারসাম্যের অভাব রয়েছে। অথচ ইসলাম হচ্ছে এমন একটি দিন যা পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ, এবং এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি দয়ালু, আবার এটাও বলছেন যে তার শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়ানক। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা বলছেন
জেনে নাও, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। খেয়াল করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম হচ্ছে দয়ালু এবং ক্ষমাশীল, দয়ালু এবং ক্ষমাশীল, এবং তার শাস্তিও প্রবল। কিন্তু শাস্তি প্রদানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম নয়, তার নাম হচ্ছে দয়ালু। এবং পরকালের পথে আমাদের এই যাত্রায়, আমাদের এই যাত্রাপথে জাহান্নাম হচ্ছে এমন একটা স্টেশন যা আমাদের ভয়ের কারণ, এবং আমাদের যাত্রাপথের চূড়ান্ত গন্তব্য জান্নাত হচ্ছে এমন আরেকটি সর্বশেষ স্টেশন যা আমাদেরকে আশা প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্য? জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, এবং সেই সমস্ত বিশ্বাসীদের জন্য যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, কিন্তু একই সাথে পাপকে অর্জন করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, এই সমস্ত লোকদের জন্যই জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। এবং জাহান্নামের বিশালতা, আয়তন সম্পর্কে যদিও আমরা সঠিক কোনো মাপ জানি না, কিন্তু এর বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নাম অত্যন্ত বিশাল আকৃতির, এবং সব সময় জাহান্নাম নিজেকে পরিপূর্ণ করতে চাইবে, আরও বেশি চাইবে, আরও বেশি চাইবে, কখনোই এটা পূর্ণ হয়ে যাবে না। যখনই তার মধ্যে কিছু মানুষকে রাখা হবে, তখনই সে বলবে যে আরো আছে কি, হালমিন নাজির। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একদিন আমরা জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়েছে? এবং তখন জাহান্নাম বলবে, আরো আছে কি। অর্থাৎ জাহান্নাম সব সময় বেশি বেশি চাইবে এবং তার ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, যত খুশি তত মানুষকে সেখানে স্থান দেওয়ার মতো। এবং শুধুমাত্র জাহান্নাম তখনই বিরত হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিরত করতে বাধ্য করবেন। এবং জাহান্নামের এই বিশালতার আরেকটি মাপকাঠি হচ্ছে এর গভীরতা। এবং এই হাদিসটি যেটা আমরা এখন শুনতে যাচ্ছি সেটা হচ্ছে একটি মুজিজা বা অলৌকিক হাদিস, যেটাকে আমরা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। এবং সহিহ মুসলিমের এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এবং তিনি বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ তারা একটা বিকট আওয়াজ শুনতে পেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে যে তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবারা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর ছাড়া হয়েছিল এবং সেই পাথরটি এই মাত্র জাহান্নামের ভূমি স্পর্শ করলো এবং সেই আওয়াজটাই তারা শুনেছিলেন। এবং এখন এই আওয়াজটা তারা কীভাবে শুনেছেন, এটা হচ্ছে একটা মুজিজা বা অলৌকিক ব্যাপার। এবং আওয়াজটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা শুনেছিলেন নাকি সারা পৃথিবীর মানুষ শুনেছিলেন, আল্লাহু আলাম। কিন্তু এই হাদিসটিতে যে তথ্য আমাদের জন্য প্রয়োজনীয় সেই তথ্যটি হচ্ছে আমরা জানতে পারি যে একটি পাথরের জাহান্নামের উপর থেকে ভূমিতে পড়তে 70 বছর পর্যন্ত সময় লেগেছিল। তাহলে আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারি জাহান্নাম কত গভীর। তৃতীয় আরেকটি বিষয় থেকে জাহান্নাম সম্পর্কে ধারণা লাভ করা যায়, সেটা হচ্ছে জাহান্নামকে ধরে রাখা ফেরেস্তাদের সংখ্যা। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে এবং প্রতিটি শিকল ধরে থাকবেন 70,000 জন ফেরেস্তা। জাহান্নামের বিশালতা সম্পর্কে চতুর্থ আরেকটি ইঙ্গিত পাওয়া যায় সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায়, যেখানে আমরা জানি বলা হয়েছে চন্দ্র এবং সূর্যকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা জানি জাহান্নাম অত্যন্ত বিশাল, যার কারণে চন্দ্র এবং সূর্যের আয়তন সম্পর্কেও আমরা জানি, কিন্তু সেই চন্দ্র এবং সূর্যকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজেই আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে জাহান্নামের আকৃতি কত বিশাল আকৃতির হবে। এবং আমাদের অনেকের মনে হতে পারে যে কেন চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কি তাদের জন্য কোনো শাস্তি বা কী কারণে? এবং এর উত্তর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য যাকেই উপাসনা করা হয়েছে তাদের সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং চন্দ্র এবং সূর্যকে আমরা জানি যে আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করেছে তাদের রব হিসেবে তারা চন্দ্র এবং সূর্যকে আল্লাহর পাশাপাশি উপাসনা করেছে এবং এই কারণে তাদেরকেও সেখানে নিক্ষেপ করা হবে। এবং জাহান্নামের বিভিন্ন স্তরসমূহ, জাহান্নামের বিভিন্ন লেভেল বা স্তর রয়েছে। জান্নাতের স্তরগুলো যত নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় তত তুলনামূলকভাবে বেশি মর্যাদাশীল এবং ভালো স্তর, আর জাহান্নামের অবস্থা হচ্ছে বিপরীত। জাহান্নামের স্তর যত নিচের দিকে যাওয়া যাবে তা তত বেশি ভয়ানক এবং শাস্তির কারণ হবে। অর্থাৎ জান্নাতের স্তরগুলো নিচ থেকে উপরের দিকে বাড়ে আর জাহান্নামের স্তরগুলো শাস্তির দিক থেকে, ভয়াবহতার দিক থেকে উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ অবশ্যই মুনাফিকরা ভণ্ডরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। এবং এর উপরেও জাহান্নামের আরও স্তর রয়েছে, যেমন আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার চাচা আবু তালিব থাকবেন জাহান্নামের একটি অগভীর খাদে এবং তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুন থাকবে, এতটুকুই। কিন্তু অন্যান্যদের চারপাশে আগুন চারদিক থেকে, উপর নিচ সামনে পিছনে ডান বাম থেকে চারদিক থেকে তারা আগুনের মধ্যে ঘেরাও করা থাকবে এবং আবু তালিবের পায়ের গোড়ালি পর্যন্ত আগুন থাকবে, কিন্তু এতটুকু আগুনের কারণেই তার মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। অথচ এটাই হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারি বড় শাস্তিগুলো কত ভয়াবহ হতে পারে। এবং জাহান্নামের বিভিন্ন দরজা বা গেট রয়েছে এবং জাহান্নামের দরজার সংখ্যা হচ্ছে 7টি, জান্নাতের দরজার সংখ্যা হচ্ছে 8টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাব
লিকুল্লিবাবিন মিনহুম জুজউম মাকসুম,
এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট দল রয়েছে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين
যেই সমস্ত লোক কুফরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন এর দরজাগুলোকে খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসে নাই যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতগুলো পড়ে শোনাত এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল আসলে কাফিরদের প্রতি যে শাস্তির কথা সেটাই আজকে বাস্তবায়িত হলো এবং জাহান্নামের জ্বালানি হবে জাহান্নামের মানুষ এবং পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন
হে মুমিনরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো নার থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে দয়া মায়াহীন কঠোর স্বভাবে ফেরেশতাগণ যারা অমান্য করে না যা আল্লাহ তাদেরকে আদেশ করেন এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাহান্নাম থেকে মুক্তি চাই পানাহ চাই তিনি যেন আমাদেরকে এবং আমাদের পরিবারকে এই আগুন থেকে নার থেকে রক্ষা করেন এবং জাহান্নামের আগুনের জ্বালানি হবে জাহান্নামের মধ্যে থেকেই জাহান্নামের আগুনের জ্বালানি জাহান্নামের মধ্যেই থাকবে জাহান্নামের মানুষ এবং জাহান্নামের আগুন একে অপরকে পুরাতে থাকবে এবং জাহান্নামের উত্তাপ এই সম্পর্কে আমরা কি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম
যে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল তারা থাকবে অতি গরম বাতাস আর উত্তপ্ত পানিতে কালো ধোয়ার ছায়ায় যা ঠান্ডাও নয় আরামদায়কও নয় এবং তিনটি জিনিসের মাধ্যমে আমরা গরম থেকে ঠান্ডা হতে পারি বা শীতলতা লাভ করতে পারি তাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সেই তিনটি জিনিস কি সেগুলো হচ্ছে বাতাস পানি এবং ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি জিনিসের বর্ণনা দিয়েছেন যেটা বিকল্প হিসেবে জাহান্নামীদের কাছে থাকবে ঠান্ডা হওয়ার জন্য ফি সামুমি ওয়া হামিম সামুম মানে হচ্ছে অত্যন্ত গরম এবং শুকনো বাতাস জলীয় বাষ্প শূন্য বাতাস এবং আরবে উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হয় যা থাকে খুবই শুষ্ক এবং সেই বাতাসটি যখন আরবের মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে তখন সেটা আরও উত্তপ্ত হয়ে ওঠে গরম হয়ে ওঠে এবং একেই বলা হয়ে থাকে সামুম তো জাহান্নামীদের কাছে শীতল হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য বাতাস হিসেবে থাকবে এই সামুম বাতাস যা খুবই শুকনো এবং গরম হবে এবং পানি থাকবে তাদের জন্য হামিম যা হচ্ছে ফুটন্ত পানি এই পানি তারা খাবে এবং তাদের জন্য এমন একটি ছায়া থাকবে ওয়া জিল্লিম মিন ইয়াহমুম ছায়া তারা ছায়া খুঁজতে থাকবে আর তারা ছায়া হিসেবে পাবে ঘন কালো ধোয়ার ছায়া ধূম্রকুণ্ডলী যখন তারা এই ছায়ায় আসবে তাদের দম বন্ধ হয়ে আসতে চাইবে অর্থাৎ এই প্রত্যেকটি বিষয় বাতাস পানি এবং ছায়া যার মাধ্যমে একজন ব্যক্তি উত্তাপ থেকে শীতলতা লাভ করতে পারে এইগুলো জাহান্নামীদের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হবে এবং তারা যখন সেই ছায়ায় আসবে ধূম্রকুণ্ডলীর ছায়ায় যখন তারা শীতলতা খুঁজবে সেটা তাদের দম বন্ধ করে দিতে চাইবে এবং জাহান্নামীরা পানি আর ছায়া হিসেবে এই বিষয়গুলোকেই পাবে যা তাদের জন্য অতিরিক্ত আজাব হিসেবে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুন লিল বাশার
তুমি কি জানো সাকার কি যা তাদেরকে ফেলেও রাখবে না আবার রেহাইও দিবে না মুক্তিও দিবে না বরং এটা মানুষের গায়ের চামড়া জ্বালিয়ে দিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তান যেই আগুন ব্যবহার করে, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মাত্র। এবং এটা মুসলিম শরীফের হাদিস। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেন যে আল্লাহর কসম, এমনকি দুনিয়ার সাধারণ আগুনও তো আযাবের জন্য যথেষ্ট হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আদম সন্তান যেই আগুন ব্যবহার করে সেটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, এটা শুনে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি দুনিয়ার সামান্য আগুনও থাকতো এটাও যথেষ্ট হতো। অর্থাৎ যদি দুনিয়ার আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হতো এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। চিন্তা করে দেখুন, দুনিয়ার সব থেকে বেশি তাপমাত্রা, তার থেকেও 70 গুণ বেশি শক্তিশালী হবে জাহান্নামের আগুন এবং জাহান্নামের উত্তাপ। এবং জাহান্নামবাসীরা যখন জাহান্নামে, এই উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করবে, তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটি একসময় চলে আসবে, এবং সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তাদেরকে বলা হবে অতএব তোমরা আযাবের স্বাদ উপভোগ করতে থাকো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, তিনি বলবেন আজকের পর থেকে আমি তোমাদের উপর শাস্তির মাত্রা ছাড়া কিছুই বৃদ্ধি করব না। অর্থাৎ জাহান্নামবাসীরা যখন জাহান্নামে অবস্থান করবে, প্রতি মুহূর্তে তাদের উপরে এই শাস্তি এবং আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে বৃদ্ধি করতে থাকবেন, এবং এটা কখনোই হ্রাস করা হবে না। এটা হচ্ছে জাহান্নামবাসীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। এবং এ কারণে একটা পর্যায়ে এই অসহনীয় কষ্টের কারণে জাহান্নামবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে তাদের অবস্থার কথা জানাবে, এবং তাদেরকে উত্তরে বলা হবে যে প্রতিদিন তাদের শাস্তি হবে আগের দিনগুলো থেকে বেশি। অর্থাৎ সেই শাস্তিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দিন দিন প্রতি মুহূর্তে অবস্থা উন্নত হচ্ছে না, বরং তা আরও খারাপের দিকে যাচ্ছে, এবং এটা হতে থাকবে অসীমকাল পর্যন্ত, চিরদিনের জন্য। এবং আমরা মনে করে থাকি যে এই একটি আয়াত, সূরা নাবার 30 নম্বর এই আয়াতটি একজন ব্যক্তির জন্য ভয় দেখানোর জন্য যথেষ্ট হতে পারে, যাতে আমরা নিজেদেরকে জাহান্নামের শাস্তির সম্মুখীন হওয়ার ঝুঁকি না নিই, কারণ এটা কোনো মুহূর্তে কমবে না, প্রতি মুহূর্তে বাড়তে থাকবে এই কষ্ট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে জাহান্নাম দেখতে পায় এবং শুনতে পায়, এবং কোরআন থেকে আমরা জানি যে জাহান্নাম শ্বাস প্রশ্বাস নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা, যখন দূর থেকে তা তোমাদেরকে দেখতে পাবে তখন তারা তার গর্জন আর হুঙ্কার শুনতে পারবে। অর্থাৎ জাহান্নাম জাহান্নামবাসীদেরকে দেখে রাগে ক্ষোভে ফুঁসতে থাকবে। এবং তিরমিজিতে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচারের দিনে, সেই বিচারের দিবসে জাহান্নাম থেকে আগুনের দুইটি স্তম্ভ বের হয়ে আসবে, যার দুইটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, দুইটি কান থাকবে যা দ্বারা সে শুনবে, এবং এমন একটি জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন যার মাধ্যমে সে কথা বলতে পারবে। এবং সে বলবে, সেই আগুনের স্তম্ভগুলো জাহান্নাম থেকে বের হয়ে এসে বলবে যে আমি এমন প্রত্যেক ব্যক্তিকে পাকড়াও করব যারা জব্বার বা অহংকারী, একরোখা জালিম, জব্বার, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা রব বানিয়েছে আর যারা মূর্তি তৈরি করত, অর্থাৎ উপাসনার জন্য যারা মূর্তি তৈরি করত, এই সমস্ত লোকদেরকে জাহান্নামের ফয়সালা প্রদান করার পূর্বেই, সেই বিচারের ময়দান থেকেই দুইটি আগুনের স্তম্ভ বের হয়ে এসে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এবং এই জাহান্নাম চিরকাল থাকবে, এমন কোনো মুহূর্ত আসবে না যখন জাহান্নাম শেষ হয়ে যাবে। এবং ইমাম আত-তাহাবী তার আকীদার বইতে বলেন, জান্নাত এবং জাহান্নাম চিরদিনের, চিরদিন থাকবে, এমন কোনো সময় আসবে না যখন তারা শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এবং ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, এবং এটাই হচ্ছে এই উম্মার আলেমদের ঐক্যমত, জান্নাতে যারা থাকবে আর জাহান্নামে যারা থাকবে তাদের শরীরের আকৃতি, দৈহিক গঠনের পরিবর্তন হবে, আমাদের বর্তমান আকৃতির মতো হবে না। জাহান্নামের মানুষদের অতিরিক্ত শাস্তি প্রদান করার জন্য তাদের এই দৈহিক আকৃতিকে বড় আকার করে দেওয়া হবে, তাদের দৈহিক আকৃতি বৃদ্ধি পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, ইমাম তিরমিজি এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামবাসীদের চামড়ার পুরুত্ব হবে 42 দিরা, এক দিরা বলতে পারি আমরা প্রায় 3 ফুট বা 1 মিটার সমান পুরুত্ব, প্রায় 1 গজ। অর্থাৎ তাদের জাহান্নামবাসীদের চামড়ার পুরুত্ব হবে 42 দিরা পরিমাণ, যেটা প্রায় 126 ফিট পরিমাণ পুরুত্ব বিশিষ্ট হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, কেন বিশেষ করে এই চামড়ার পুরুত্বের কথা বলা হলো? কারণ আমরা জানি যে সমস্ত স্নায়ুগুলো আমাদের অনুভূতি বহন করে, এই স্নায়ুগুলো সবগুলো এসে চামড়ায় এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই চামড়া হচ্ছে আমাদের অনুভূতির কেন্দ্র এবং সেখানেই আমরা ব্যথা কিংবা যন্ত্রণাকে অনুভব করে থাকি। এই কারণে জাহান্নামবাসীদেরকে অতিরিক্ত শাস্তি প্রদান করার জন্য তাদের এই যন্ত্রণা যেখানে অনুভব করা হয় সেই চামড়ার পুরুত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের শরীরে তিল বা আঁচিল থাকবে এবং এই আঁচিলগুলো এক একটা হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। এবং যারা উহুদ পাহাড় দেখেছেন তারা জানেন যে এটা বিশাল আকৃতির একটি পর্বত এবং তারা যখন বসবে তখন তারা এত বিশাল পরিমাণ জায়গা দখল করে বসবে যেটা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত সমান দূরত্বের। এবং কি কারণে তাদের এত বড় দৈহিক আকৃতি প্রদান করা হবে? কারণ হচ্ছে যাতে শাস্তি গ্রহণ করার মতো জায়গা বৃদ্ধি পায়। যত বড় আকার হবে দেহের গঠন তত বেশি পরিমাণ জায়গা জাহান্নামের আগুনের সংস্পর্শে থাকবে। জান্নাতবাসীরাও যদিও তাদের আকৃতি বৃদ্ধি পাবে কিন্তু জাহান্নামবাসীদের মতো এত বিশাল আকৃতি তাদেরকে প্রদান করা হবে না। এবং জাহান্নামবাসীদের খাদ্য কি হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়্ লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জুয়।
যে খাবার হিসেবে কাটা বিশিষ্ট গাছ ছাড়া আর কিছুই থাকবে না তাদের জন্য, এটা তাদেরকে কোনো পুষ্টিও প্রদান করবে না, তাদের ক্ষুধাও মিটাবে না। এটা ঠিক কি ধরনের খাবার এই বিষয়ে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন আদ-দারি, এবং এটা দেখতে কেমন হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে এটা মানুষের কোনো পুষ্টিও প্রদান করবে না, ক্ষুধাও মেটাবে না। তাহলে এই খাদ্যের উদ্দেশ্যটা কি? জাহান্নামবাসীদের প্রধান খাদ্য হবে একরকম গাছের ফল যার নাম হচ্ছে আজ-জাক্কুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনে বলেন,
ইন্না শাজারাতা আজ-জাক্কুম ত্বআমুল আসীম।
অবশ্যই জাক্কুম বৃক্ষ থাকবে গুনাহগারদের জন্য খাদ্য হিসেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাক্কুম গাছ সম্পর্কে বলেন,
কাল মুহলি ইগলি ফিল বুতুন কাগলিল হামিম।
গলিত তামার মতো সেটা পেটের ভিতরে ফুটতে থাকবে ফুটন্ত গরম পানির মতো, এবং তারা সেই ফল খাবে এবং তা তাদের পেটে গলে যাওয়া উত্তপ্ত তামার মতো ফুটতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য আরেকটি জায়গায় এই জাক্কুম বৃক্ষ সম্পর্কে বলেন,
আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু رُؤُوسُ الشَّيَاطِينِ فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ ثُمَّ إِنَّ وإن لهم عليها لشوبا من حميم
ثم إن مرجعهم لإلى الجحيم
যে এই মেহমানদারি ভালো, জান্নাতের বর্ণনা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতবাসীদের মেহমানদারির বর্ণনা দেওয়ার পরে তিনি বলছেন যে এই মেহমানদারি ভালো নাকি জাক্কুম বৃক্ষের, জালেমদের জন্য আমি তা বিপদ স্বরূপ বানিয়ে রেখেছি। তা হচ্ছে এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়েছে, এমন একটি গাছ যা উৎপন্ন হয়েছে জাহান্নামের তলদেশ থেকে, এবং এর ফলগুলো এত বিশ্রী মনে হবে যেন তা এক একটা শয়তানের মাথার মতো, এবং তারা এ থেকেই খাবে এবং এটা দিয়েই তাদের পেট ভরাবে। এরপর তাদেরকে ফুটন্ত পানি আর পুজ মিলিয়ে খাদ্য প্রদান করা হবে। এরপর নিঃসন্দেহে তাদের গন্তব্য হবে ভয়ঙ্কর আগুনের দিকে। জাক্কুম গাছের মূল বা শেকড় উৎপন্ন হয়েছে জাহান্নামের তলদেশ থেকে, জাহান্নামের সবচেয়ে নিচু স্তর থেকে, এবং সেখানে কারা থাকবে? সেখানে থাকবে মুনাফিকরা। এবং আমরা এটাও জেনেছি জাহান্নামের স্তর যত নিচের দিকে যাওয়া হবে শাস্তির মাত্রা তত বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে। জাহান্নামবাসীরা সেই গাছের ফল খাবে, এবং তারা যত বেশি খাবে তাদের ক্ষুধা তত বেশি বৃদ্ধি পাবে, তাদের পিপাসা তত বেশি বৃদ্ধি পাবে। তারা তখন পিপাসা মিটাতে গিয়ে তাদেরকে যে গরম ফুটন্ত পানি দেওয়া হবে সেটাই তারা খাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
অতএব হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে বিশেষভাবে তাদেরকে সম্বোধন করে বলছেন যে যারা জেনে শুনে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে মিথ্যা বলতো, মিথ্যা প্রতিপন্ন করতো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন যে হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, তোমরা ভক্ষণ করবে জাক্কুম গাছের অংশ।
লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
এরপর তা দিয়েই তোমরা তোমাদের পেট পরিপূর্ণ করবে, তার উপর পান করবে ফুটন্ত পানি। তাও সেই পানি পান করার ধরন কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হবে রোগাক্রান্ত পিপাসারত উটের মতো, আর এটাই হবে তাদের বিচারের দিনের আপ্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পানি পান করা হবে রোগাক্রান্ত পিপাসার্ত উটের মতো। আমরা জানি যে উটের এক ধরনের রোগ হয় এবং তখন তারা পানি পান করতে থাকে, পানি পান করতেই থাকে করতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত তারা সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, মৃত্যু পর্যন্ত তারা পানি পান করতে থাকে। এবং এরা যত পানি পান করে তত বেশি পিপাসা অনুভব করে, এবং এই কারণে তারা মৃত্যু পর্যন্ত সেই পানি পান করতেই থাকে এবং একসময় তারা মারা যায়, কিন্তু তাদের এই পিপাসা কিছুতেই আর ফুরায় না। এই জন্য যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত পান করতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামবাসীরা এই ধরনের একটি রোগে আক্রান্ত উটের মতো পানি পান করতে থাকবে, কিন্তু পানি হিসাবে তারা কোনো স্বাভাবিক পানি পান করবে না, তারা পান করবে ফুটন্ত পানি, এবং একই সাথে তাদের পিপাসা বৃদ্ধি পেতে থাকবে। এবং তাদের জন্য আরো কি কি পানীয় থাকবে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন হাযা ফালইযুকুহু হামীমুন ওয়া গাসাক ওয়া আখারু মিন শাকলিহি আযওয়াজ
যে এটা হচ্ছে তাদের পরিণাম, অতএব তারা তা আস্বাদন করুক, আস্বাদন করুক ফুটন্ত পানি এবং পুজ, এ ধরনের আরো বিভৎস শাস্তি। এই আয়াতে হামিম এবং গাসসাক সম্পর্কে বলা হয়েছে। হামিমের অনুবাদ করা হয়েছে ফুটন্ত গরম পানি, আর গাসসাকের অনুবাদ আবদুল্লাহ ইউসুফ আলী তিনি তার বইতে করেছেন কুরআনের অনুবাদে। গাসসাক হচ্ছে এমন একটা তরল যা ঘন কালো, কালো বর্ণের, পচা দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত শীতল ঠান্ডা এক ধরনের তরল পদার্থ। এবং ইমাম আল কুর্তুবী রাহিমাল্লাহ বলেন যে গাসসাক হচ্ছে পুজ, ক্ষতস্থান থেকে যে পুজ নির্গত হয় সেটা হবে জাহান্নামবাসীদের খাদ্য, কত জঘন্য তাদের খাদ্য। এবং ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ তিনি আরও বলেন যে এই পুজ হচ্ছে জাহান্নামবাসীদের পোড়া মাংস থেকে, মাংস পুড়ে যাওয়ার পরে মাংস থেকে যে রস বের হবে সেটা হবে জাহান্নামবাসীদের জন্য পানীয়। এবং জাহান্নামীদেরকে তাদের মাংস এবং চর্বি পুড়িয়ে যে রস বের করা হবে এবং একই সাথে তাদের ঘামকে সংগ্রহ করা হবে এবং এরপর এগুলোই আবার তাদেরকে প্রদান করা হবে পান করার জন্য, এবং এটাই হচ্ছে গাসসাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
যখন তারা পানীয় চাইবে তখন তাদেরকে গলিত সিসার মতো জল প্রদান করা হবে যা তাদের মুখমণ্ডলকে জ্বালিয়ে দিবে এবং এটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয়। জাহান্নামবাসীদেরকে বিভিন্ন প্রকার পানীয় সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি সেগুলো মোট চার প্রকারের। এক নম্বর হচ্ছে হামিম, যার অর্থ হচ্ছে ফুটন্ত প্রাণী। দুই নম্বর গাসসাক, যা হচ্ছে শারীরিক বর্জ্য পদার্থ, পুজ। তিন নম্বর হচ্ছে সাদিদ, আর সাদিদ হচ্ছে পুজ, এমন পুজ যেটা মানুষের ক্ষতস্থান থেকে বের হয়, জখম থেকে বের হয়। এবং মুসলিম শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল প্রকারের নেশার দ্রব্য হারাম, যারা দুনিয়াতে নেশার দ্রব্য গ্রহণ করবে জাহান্নামে তারা পান করবে তিনাত আল খাবাল, তিনাত আল খাবাল। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে তিনাত আল খাবাল কি জিনিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে জাহান্নামবাসীদের রক্ত আর পূজের মিশ্রণ। এবং সবশেষে চার নম্বর পানীয় জাহান্নামবাসীদের জন্য, এটা হচ্ছে আল মুহল। আল মুহল মানে হচ্ছে ফুটন্ত তেল, হামিম মানে হচ্ছে ফুটন্ত পানি, আর মুহল মানে হচ্ছে ফুটন্ত তেল। এবং একটি হাদিস আত-তিরমিজি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পানীয় যা জাহান্নামবাসীরা পান করবে, যখন এটা তারা তাদের মুখের কাছে নিয়ে আসবে তাদের মুখের মাংস গলে গলে পড়তে থাকবে, এবং এরপরও তারা কেন পান করতে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরও তারা তা পান করতে থাকবে, এত যন্ত্রণার পরেও তারা এটাকে পান করতে থাকবে। এবং এ থেকে বোঝা যায় যে আসলে কি পরিমাণ পিপাসা তারা জাহান্নামে অনুভব করবে, এবং এর কারণে তারা ফুটন্ত পানি এবং এমনকি ফুটন্ত তেল পর্যন্ত পান করতে বাধ্য হবে। এবং জাহান্নামবাসীদের পোশাক কেমন হবে, জাহান্নামবাসীদের পোশাক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে বলেন, আল্লাযীনা কাফারূ কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম।
অতঃপর এদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে, শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেওয়া হবে। অর্থাৎ এর মানে এটাই দাঁড়ালো তাদের পোশাক হবে আগুনের তৈরি করা। কুরআনের অন্য আরেকটি আয়াতে বলা হয়েছে তাদের পোশাক হবে গলিত তামার নির্মিত। বিষয়টা ভেবে দেখুন, উত্তপ্ত গলিত তামা সবসময় পোশাক হিসেবে শরীরের সাথে লেগে থাকবে। এবং জাহান্নামবাসীদের শাস্তির বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তরে জাহান্নামবাসীদেরকে শাস্তি প্রদান করা হবে, এবং শুধুমাত্র একটি মুহূর্তের অনুভূতি কেমন হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী সুখী ব্যক্তি যে জাহান্নামে উপস্থিত হবে, যার ঠিকানা জাহান্নাম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে শুধুমাত্র জাহান্নামে একটি চুবানি দিয়ে উঠানো হবে। এরপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছ, তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ? সে উত্তরে বলবে, আল্লাহর কসম আমি কখনো তা অনুভব করিনি। অথচ সে একটিমাত্র মুহূর্তের জন্য জাহান্নামে প্রবেশ করবে, সাথে সাথে তাকে বের করা হবে। এরপর তাকে প্রশ্ন করা হবে, সে দুনিয়াতে সারা জীবন বিলাস বৈভব সুখ শান্তির মধ্যে কাটিয়েছে কিন্তু সে জাহান্নামী। তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কোনো কল্যাণ দেখেছো, সুখ শান্তি পেয়েছো? সে উত্তরে বলবে, আল্লাহর কসম আমি কখনোই তা অনুভব করিনি। এরা হবে শুধুমাত্র একটা মুহূর্তের অনুভূতি। তাহলে আমরা বুঝতে পারি যে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর মাত্রার হবে, এবং এই মাত্রার ভিন্নতা রয়েছে, কারো কম কারো বেশি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে বলা হবে, হে আদম সন্তান, তোমার এই ঠিকানাকে কেমন পেলে, কেমন পেয়েছ? তাকে প্রশ্ন করা হবে, সে বলবে সবচেয়ে নিকৃষ্ট স্থান হিসেবে পেয়েছে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রস্তাব দিবেন তখন সেই জাহান্নামবাসীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন যে পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও কি তুমি এই স্থান থেকে মুক্তি কামনা করবে? এবং তখন সেই ব্যক্তিটি বিন্দুমাত্র দেরি না করে বলবে, হ্যাঁ অবশ্যই, হে আমার রব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি মিথ্যা বলেছ। জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর থেকে অনেক কম এবং অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল, কিন্তু সেটাই তুমি পারোনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। এই ব্যক্তির উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে তাকে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও প্রস্তাব করা হলো, সে এর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে কিনা, এবং সে অনতি বিলম্বে বলল, অবশ্যই আমি এই পরিমাণ স্বর্ণ যদি মুক্তিপণ হিসেবে প্রদান করেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি তাই করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি মিথ্যা বলেছ, কারণ দুনিয়াতে এর থেকে অত্যন্ত সহজ বিষয় তোমার কাছে চাওয়া হয়েছিল কিন্তু তুমি তাই করতে পারোনি। এই কারণে তাকে জাহান্নামে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। এবং বাস্তবেই আমরা দেখতে পাই যে আখিরাতে জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই দুনিয়াতে খুব বেশি বিষয় চান নাই। আল্লাহ আমাদেরকে বলেননি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ প্রদান করতে হবে, তিনি আমাদের কাছে সামান্য কিছু বিষয় চেয়েছেন, কিন্তু সেই সামান্য বিষয়গুলোই আজকে আমাদের কাছে অনেক বেশি আর কঠিন বলে মনে হয়। অথচ সুবহানাল্লাহ, যখন একজন মানুষ নিজের চোখে বাস্তবতাকে দেখতে পারবে, জাহান্নামের ভয়াবহতা দেখবে, তখন তার কাছে এই কঠিন বিষয়গুলো অত্যন্ত সহজ বলে মনে হবে, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ অত্যন্ত সামান্য বলে মনে হবে, এবং সে নির্দ্বিধায় সেটাকে দান করে দিতে যাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এত কঠিন কিছুই চাননি, সামান্য কিছু বিষয়, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এগুলো মেনে চলা, বাস এতটুকুই। কিন্তু বহু মানুষ আজকে আমরা আমাদের নিজেদের দিনকে এই সামান্য কিছু উপার্জনের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, সামান্য কিছু দুনিয়ার সম্পদের বিনিময়ে আমরা আল্লাহর দিনকে বিক্রি করে দিয়েছি, সারা দুনিয়া ভর স্বর্ণের বিনিময়ে নয়, সামান্য কিছু অর্থের বিনিময়ে। অসংখ্য মানুষ সালাতের ব্যাপারে উদাসীন সামান্য কিছু টাকা পয়সা উপার্জনের জন্য, সালাতের সময় চলে যাচ্ছে অথচ তারা অর্থ উপার্জনের পিছনে ছুটছে, এমনকি ইসলামের এই বিষয়গুলো নিয়ে তাদের অন্তরে বিন্দুমাত্র চিন্তাও নেই, ভাবনাও নেই, কারণ এই দুনিয়া, দুনিয়াকে তারা বাস্তব বলে মনে করে নিয়েছে, আখিরাতকে দূরের বিষয় বলে মনে করছে। এবং এই কারণে আমরা যেটাকে বাস্তব বলে মনে করছি সেই দুনিয়ার জন্য আমরা কাজ করছি দিনের পর দিন, বছরের পর বছর। অথচ আমরা যদি তুলনা করি যে সারা জীবন ধরে একটা মানুষ এত খাটাখাটনির পর বিনিময়ে সে কী উপার্জন করে, সর্বোচ্চ কতটুকু সম্পদ সে উপার্জন করতে পারে, খুব সামান্য কিছু উপার্জন, সামান্য কিছু বিনিময়ে একজন মানুষ সর্বোচ্চ কত বেশি বেতন লাভ করতে পারে, এটা কোনো সম্পদই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকেও বেশি দেওয়ার ওয়াদা আমাদের সাথে করেছেন। এবং সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে কিনা জাহান্নামের সবচেয়ে কম একটা শাস্তি ভোগ করছে, তাকে প্রস্তাব করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি কি এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে দিবে। সে তখন রাজি হয়ে যাবে, তখন সে বাস্তবতাকে দেখে বলবে, হ্যাঁ আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমার কাছে এর থেকে অনেক অল্প বিষয় চেয়েছিলাম, খুব সামান্য কিছু বিষয় চেয়েছিলাম, দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমার কাছে চাইনি, শুধু চেয়েছিলাম তোমরা আমাকে ইলাহ বলে মেনে নাও, অথচ তোমরা সেটা করোনি। এবং জাহান্নামে সবচেয়ে কম শাস্তি আমরা জানি এটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের, বুখারী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার কিছু সাহাবীদের সাথে অবস্থান করছিলেন, এমন সময় সেখানে প্রসঙ্গক্রমে আবু তালিবের কথা উঠলো এবং তখন তিনি বললেন যে আমার সাফায়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুনের অগভীর একটা খাদে রাখবেন এবং যেই আগুন শুধুমাত্র তার গোয়ালি পর্যন্ত স্পর্শ করবে এবং তার ফলে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটতে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাস্তি, অথচ তিনি মনে করবেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এবং নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জাহান্নামবাসীদের মধ্যে যার শাস্তি সবচেয়ে হালকা হবে তার শাস্তির ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের দুইটি জুতা থাকবে এবং আগুনের দুইটি ফিতা থাকবে এবং এই আগুনের উত্তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে যেভাবে পাতিল বা ডেগের মধ্যে পানি ফুটতে থাকে, এবং লোকেরা এই অবস্থা দেখে মনে করবে এর থেকে বড় শাস্তি বোধহয় আর কিছুই নেই। অথচ এই শাস্তি হচ্ছে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। আর জাহান্নামীদের সর্বোচ্চ শাস্তি কেমন হবে, কি হবে, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ان المنافقين في الدرك الاسفل من النار
যে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। এবং আমরা বিভিন্ন বর্ণনা থেকে জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তিগুলোর কথা সম্পর্কে জানতে পারি, যার মধ্যে এক নম্বর হচ্ছে জাহান্নামবাসীদের চামড়া পুড়ে ঝলসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাল লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما
যেতে কোনো সন্দেহ নেই আমার আয়াতসমূহ আমার নিদর্শনসমূহের প্রতি যে সমস্ত লোক কুফরি করেছে অস্বীকৃতি করেছে আমি তাদেরকে নার আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি সেটাকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী এবং এই আয়াতের মাধ্যমে যেখানে আল্লাহ বলছেন যে যখনই চামড়াগুলো আগুনে জ্বলে পুড়ে ঝলসে যাবে তখন আবার তাদেরকে নতুন চামড়া প্রদান করা হবে কেন যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে এবং এই আয়াতের মাধ্যমে একটা বৈজ্ঞানিক সত্য আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমরা জানি যে মানুষের অনুভূতি স্নায়ুকোষগুলো মাংসপেশিতে যত বেশি থাকে বা চর্বি স্তরে যত বেশি থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে থাকে চামড়ায় বা ত্বকে এ কারণে চামড়া হচ্ছে ব্যথা বা অনুভূতির সৃষ্টির সবচেয়ে বড় অঙ্গ এ কারণে আমরা দেখতে পাই একটা সুই যখন চামড়া ভেদ করলে একজন মানুষ যতটুকু ব্যথা অনুভব করে মাংসপেশি ভেদ করার সময় সে তত বেশি ব্যথা পায় না এবং এ কারণেই যখন চামড়া ঝলসে যাবে স্নায়ুকোষগুলো পুড়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করার জন্য নতুন চামড়া প্রদান করবেন দ্বিতীয় আরেক প্রকারের শাস্তি হচ্ছে গলিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ
অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটে যা আছে এবং চর্ম এগুলো গলে বের হয়ে আসবে এবং তৃতীয় আরেক প্রকারের শাস্তি হচ্ছে মুখমণ্ডল বা চেহারার উপরে শাস্তি প্রদান করা হবে তা আমরা জানি যে মুখমণ্ডল মানুষের দেহে সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মুখমণ্ডলে আঘাত করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন তালফাহু জুহুহুন নার ওয়া হুম ফিহা কালিহুন
যে আগুন তাদের জাহান্নামীদের মুখমণ্ডল পুড়ে ঝলসে দিবে ঠোঁট বিকৃত হয়ে যাবে এবং দাঁতগুলো বের হয়ে আসবে এছাড়া অন্য আরও কিছু শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যেমন আরেকটি প্রকারের শাস্তি হচ্ছে যে মুখমণ্ডলের উপর ভর করে মানুষদেরকে ছেছড়িয়ে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর
যেদিন তাদেরকে মুখ হিচড়ে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে বলা হবে আগুনের খাদ্য আস্বাদন করো আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি এবং আরেক প্রকারের শাস্তি হচ্ছে জাহান্নামীদের চেহারা কালো করে দেওয়া হবে তাদেরকে অপমানিত এবং অপদস্থ করার জন্য এবং এটা তাদের কৃতকর্মের একটা ফল যে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই প্রতিদান দিবেন তিনি অত্যন্ত সুবিচারক এবং সুবিবেচক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন ওয়াল্লাযীনা কাসাবুস-সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিত'আন মিনাল-লাইলি মুযলিমা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন
আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায় এবং সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরাই হচ্ছে দোজখবাসী এবং এখানে থাকবে তারা অনন্তকাল সুবহানাল্লাহ এখানে আমরা দেখতে পাই যে অনন্তকাল বা চিরদিন তারা এই অবস্থায় থাকবে এইরকম শাস্তি পেতে থাকা কোনো অল্প সময়ে বা লক্ষ কোটি বছর ধরে শেষ হয়ে আসবে এই ধরনের কোনো সময়ের সীমারেখা থাকবে না এবং অনন্ত অসীমকাল ধরে তাদের এই শাস্তি চলতে থাকবে এবং চারদিক থেকে আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আগুন কোনো নির্দিষ্ট একটি দিক থেকে আসবে না আগুন তাদেরকে ঘিরে ধরবে তারা যেদিকে যাবে আগুন তাদের উপরে ছেয়ে যাবে তাদের চামড়া পুড়ে ঝলসে কোনো এক সময় আসবে না যখন এটা শেষ হয়ে যাবে। এর কারণ হচ্ছে তাদের নিজেদের কৃতকর্ম। এবং কিভাবে কেন তাদেরকে চারদিক থেকে আগুন ঘিরে ধরবে, কেন কোনো নির্দিষ্ট দিক থেকে নয়, এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সেই পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে তারা নিজেদের পাপকর্ম দ্বারা নিজেদেরকে ঘিরে রেখেছিল, ফলে আগুনও তাদেরকে একইভাবে তাদেরকে ঘিরে রাখবে, যেমন তাদের কর্ম তেমন তাদের ফল। এবং আল্লাহ বলছেন, এবং আগুন তাদের হৃদয়ে বা অন্তরে পর্যন্ত প্রবেশ করবে। বলেন যে কখনো না তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে যা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে তার মধ্যে। আর কি দিয়ে তোমাকে বোঝানো যাবে এই হুতামা বা যা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে তা কি জিনিস? এটা হচ্ছে আল্লাহর সৃষ্ট আগুন যা তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে। এবং এরপর আরেক ধরনের শাস্তি আছে, সেটা হলো টেনে নেওয়া হবে, নারী ভরি টেনে নেওয়া হবে। এবং এই শাস্তি দেওয়া হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্য লোকদেরকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলে, কিন্তু নিজেই তা করে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেন যে উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার পেটের নাড়িভুঁড়িগুলো ঘুরপাক খেতে থাকবে, ফলে সে গাধার মতো ঘুরতে থাকবে, গাধা যেভাবে তার চরকার চারপাশে ঘুরে। এবং এই লোককে দেখার জন্য জাহান্নামের অধিবাসীরা একত্রিত হবে এবং তারা বলবে যে তোমার এই অবস্থা কেন, তুমি কি সৎ কাজের আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সেই ব্যক্তি বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে তা করতাম না, আর অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজেই তাতে লিপ্ত হতাম। এই বিষয়ে আমরা দেখতে পাই যে পুরাতন আমলে এক ধরনের কল ছিল যার উপরে একটার উপর আরেকটা বড় পাথরের রাখার পর মাঝখানে গম রাখা হতো, গাধা দিয়ে চারপাশে পাথরটাকে বৃত্ত আকারে ঘোরানো হতো এবং এর মাধ্যমে সেখানে আটা তৈরি করা হতো। তো যেই লোক অন্য ব্যক্তিকে সৎ কাজের দিকে ডাকবে, পাপ কাজ থেকে দূরে থাকতে বলবে, অথচ সে নিজেই তা করবে না, তাকে তার শাস্তি স্বরূপ এই ধরনের একটা আটার কলকে নিজের নারী ভুরি দ্বারা টানতে হবে। এটা হচ্ছে দ্বিমুখী আচরণের পরিণাম, অর্থাৎ যেটা প্রচার করা হয় নিজে সেটা পালন না করার ফল। শুধু তাই না, সেই ব্যক্তিটি বিকট চিৎকার করতে থাকবে এবং এই চিৎকার জাহান্নামবাসীদের অতিরিক্ত কষ্টের কারণ হবে, ফলে তারা অভিযোগ করবে এবং বলতে থাকবে যে আজাইতানা, তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ। এবং তারা প্রশ্ন করবে যে তোমার এই অবস্থা কেন, তুমি কি সৎ কাজে আদেশ করতে না অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজে আদেশ করতাম কিন্তু নিজেই করতাম না, এবং অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজেই সেই সমস্ত কাজে লিপ্ত হতাম। অর্থাৎ এটা হচ্ছে দ্বিমুখী আচরণের পরিণাম, যা প্রচার করা তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত না করার শাস্তি, এবং তাদেরকে ভারী শিকল দিয়ে টানা হবে। আল্লাহ সুবহান তাআলা বলেন,
ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইউসহাবুন,
তাদেরকে শিকল দিয়ে বাঁধা হবে, তাদের বাহুগুলো তাদের ঘাড়ের সাথে লটকানো থাকবে, এরপর শিকল টানা হবে এবং শিকলের সাথে তাদেরকেও টেনে নিয়ে যাওয়া হবে। আজকের আলোচনার শেষ অংশে আমরা দেখব জাহান্নামবাসীরা এই অসহনীয় কষ্ট যন্ত্রণা ভোগ করার পর এক সময় আফসোস এবং অনুতাপের কারণে সেখান থেকে পালানোর চেষ্টা করবে এবং আল্লাহ সুবহান তাআলা বলেন,
ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা
এদের জন্য রয়েছে লোহার হাতুড়ি, তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো। জাহান্নামের অধিবাসীরা জাহান্নামের দেয়াল টপকে পালানোর চেষ্টা করবে এবং তখন জাহান্নামের রক্ষীরা তাদের জন্য রাখা লোহার তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করে ফেলে দিতে চাইবে এবং শিকল দিয়ে তাদেরকে বেঁধে সেই দেয়াল থেকে নামিয়ে নিয়ে আসা হবে, ফলে তাদের আফসোস এবং মানসিক কষ্ট বহুগুণে বেড়ে যাবে কারণ তারা দেয়াল টপকে প্রায় বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় চলে যাবে। সেই অবস্থায় তাদেরকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে দহন শাস্তি আস্বাদন করো। এই কারণে তাদের আফসোস এবং মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা থেকে বহু গুণে বেড়ে যাবে। এবং অন্য আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন, ওয়া আসাররুন নাদামাত লাম্মা রাআউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইয়ুযলামুন।
এবং তারা এই আফসোস মানসিকতা কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন তারা আযাবকে দেখবে। বস্তুত তাদের জন্য সিদ্ধান্তটা হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপরে জুলুম করা হবে না। অর্থাৎ তারা এই আফসোস বা অনুশোচনাটা গোপনে করবে, নিজের মনের মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করবে। অথবা আমরা দেখতে পারি যে এই ব্যক্তি হয়তো দুনিয়াতে হাসি খুশি মৌজ মাস্তির মধ্যে সে কাটিয়েছে, কিন্তু যখন সে আযাব দেখবে তখন সেই আফসোস করবে গোপনে নিজের মনের মধ্যে এবং এটা লুকানোর চেষ্টা করবে অন্য মানুষদের কাছ থেকে। এর একটা কারণ হচ্ছে যে আসলে সেদিন তারা কার কাছে এই অভিযোগ পেশ করবে? অভিযোগ পেশ করার মতো কাউকে পাবে না, যার কারণে নিজেদের মনের মধ্যে আফসোসটা নিজের মনের মধ্যেই গোপন করার চেষ্টা করবে, কারণ তাদের কথা শোনার মতো কেউ থাকবে না। দুনিয়াতে তারা আল্লাহর নবীদের দাওয়াতকে অস্বীকার করেছিল, উপেক্ষা করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে। এই কারণে সেই কিয়ামতের দিনে আল্লাহর নবীরাও তাদেরকে একইভাবে অবজ্ঞা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন। তারা আল্লাহকে স্মরণ করেনি, দুনিয়াতে আল্লাহর ব্যাপারে তারা উদাসীন হয়েছিল, উপেক্ষা করেছে, এই কারণে আল্লাহও তাদেরকে সেই দিন উপেক্ষা করবেন, এড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া কিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন।
বলা হবে, আজ আমি তোমাদেরকে ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। কাজেই সেদিন তাদেরকে ভুলে যাওয়া হবে এবং তাদের কথা শোনার মতো কেউ থাকবে না। আর যেহেতু তারা তাদের উপরে যে দিন এসেছিল সেটাকে অস্বীকার করেছে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অস্বীকার করবেন, যার ফলে জাহান্নামবাসীরা তাদের অন্তরে প্রচণ্ড আক্ষেপ আফসোস সৃষ্টি হবে এবং মনের এই দুঃখ তারা কাউকে বলার মতো না পেয়ে নিজেদের মনের মধ্যে চাপা দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া ইযা উলকু মিনহা মাকানা দায়িকাম মুকাররিন দাউ হুনালিকা সুবুরা লা তাদউ আল-ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা।
যখন একটা শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো নিকৃষ্ট সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকতে থাকবে এবং বলা হবে, তোমরা আজ একটি মৃত্যুকে ডেকো না, বরং অনেক মৃত্যুকে ডাকো। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন না। এই কাজের জন্য তারা বারবার অনুরোধ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো কথাই শুনবেন না, যতই তারা আফসোস করুক না কেন। এবং আল্লাহ বলছেন,
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَصِيرٍ।
সেখানে তারা আর্তচিৎকার করতে থাকবে, বলতে থাকবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে বের করুন, আমরা সৎ কাজ করব, পূর্বে যা আমরা করতাম না, পূর্বে যা আমরা করতাম তা করব না, আমরা সৎ কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেই নাই যাতে যা চিন্তা করার বিষয় তা নিয়ে চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, আগমন করেছিল, অতএব আজকে আস্বাদন করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আরেকটি আয়াতে উল্লেখ করা হয়েছে,
ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রাব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
তারা জাহান্নামবাসীরা বলবে যে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছন্ন করেছিল এবং আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে মুক্তি দিন, নিশ্চয়ই আমরা যদি আবার অসৎ পথে ফিরে যাই তাহলে আমরা গোমরাহিতে পতিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন,
যে তোমরা এখানে ধিক্কৃত অবস্থায় অপমানিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে আর কোনো কথা বলো না। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে যখন তাদের এই অবস্থা অসহায় অবস্থা হবে তখন তাদের যে সমস্ত দেবতা তারা কি করবে, এবং এই লোকগুলো যাদেরকে দেবতা মনে করে আল্লাহর সাথে শরিক করেছিল তাদের অবস্থাটা কি হবে, এবং তারা আল্লাহর সাথে যাদেরকে শরিক করত তাদের কি পরিণত হবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে
বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন,
নিশ্চয়ই তোমরা অর্থাৎ মুশরিকরা এবং তোমাদের মিথ্যা দেবতারা তোমরা যাদের পূজা করতে আরাধনা করতে তারাও জাহান্নামের জ্বালানি ছাড়া আর কিছুই নয়, এবং এতে তোমাদের শেষ পরিণতি ঘটবে। শেষ বিচারের দিন যারা মূর্তি পূজা করতো তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পূজনীয় আরাধ্য মূর্তিগুলোর কাছে সাহায্য চাও, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচার, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতো সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এবং যে ব্যক্তি মূর্তির পূজা করতো তাকে সেই মূর্তির কাছেই পাঠানো হবে এবং বলা হবে যে তুমি তার কাছ থেকে পুরস্কার চাও, এবং যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেনি আল্লাহ তাকে কোনো রকম সাহায্য করবেন না। আল্লাহ তাদেরকে বলবেন তোমরা তোমাদের উপাস্যদেরকে আজকে অনুসরণ করো, এবং এরপর সেই সমস্ত মূর্তি উপাস্যগুলোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, এবং তারা মুশরিকরা সেই তাদের কল্পিত দেবতাদেরকে অনুসরণ করে মূর্তিগুলোকে অনুসরণ করে একইভাবে তাদের সাথে জাহান্নামের আগুনে পতিত হবে, সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যারা সূর্যের উপাসনা করেছে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, যদি প্রশ্ন আসে যে যারা যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিসসালামের পূজা করেছে আল্লাহর সাথে শরীক করেছে তাদের পরিণতি কি হবে, এবং এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে ঈসা আলাইহিসসালাম তিনি কখনোই বলেন নাই তাকে উপাসনা করা হোক বা তিনি এই বিষয়ে সন্তুষ্ট নন, তিনি একজন সম্মানিত রাসূল হিসাবে তার স্থান লাভ করবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে। এই কারণে ঈসা আলাইহিসসালামের পরিবর্তে যারা ঈসা আলাইহিসসালামকে পূজা করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ঈসা আলাইহিসসালামের পরিবর্তে ক্রুশকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ক্রুশের পূজারী ক্রুশের অনুসারীদেরকে বলা হবে হে ক্রুশের অনুসারীগণ ক্রুশকে অনুসরণ করো, অতঃপর তারা সেটাকে অনুসরণ করে জাহান্নামে পতিত হবে, একই পরিণত হবে আল্লাহ ব্যতীত অন্য সকল দেবতা বা উপাস্যদের ক্ষেত্রেও। কাজেই আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়ে থাকি আমাদের আল্লাহর কাছেই দোয়া করা উচিত এবং তার কাছেই সাহায্যের জন্য প্রতিদান চাওয়া উচিত। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা অর্থাৎ শিরক করা হচ্ছে সবচেয়ে বড় এবং একমাত্র ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে বলবেন তোমরা আমার উপাসনা করনি, কাজেই যার উপাসনা করেছিলে তার কাছে গিয়েই আজকে প্রতিদান নিয়ে নাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।